الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফলা। আর এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে কারবালার ময়দানে সফরের বিস্তারিত আলোচনা আমরা এর পূর্বের এপিসোডে আমরা শুনেছি। ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন। তার ছোট্ট ছেলে আলী আসগারও, ছয় মাসের বাচ্চাও শাহাদত বরণ করল। 18 বছরের যুবক আলী আকবরও শাহাদত বরণ করল। ভাই আব্বাস আলমদার শাহাদত বরণ করল। ভাতিজা শাহাদত বরণ করল। ভাগনা শাহাদত বরণ করল। চাচাতো ভাই মুসলিমিন আকিল শাহাদত বরণ করল। তার দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম শাহাদত বরণ করল। আরও অনেক রফকাও কারবালার ময়দানে শাহাদত বরণ করল। আমরা এ বিষয়ে এর পূর্বের এপিসোডে আমরা জেনেছি। ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারককে ইবনে জিয়াদের কাছে এবং সেখান থেকে ইয়েজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং মাথা মুবারকের কী কারামতগুলো ঘটেছে তা আমরা এর পূর্বে শুনেছি। আজকেও আমরা কাফলা যখন ইয়েজিদের কাছে পৌঁছল সে সময় কী হলো আর মদিনায় যখন কাফলা পৌঁছল সে সময় কী হলো এ সম্পর্কে জানব আর আশুরা সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যখন জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েজিদের কাছে নিয়ে যাওয়া হলো বন্দি অবস্থায়, তখন ইয়েজিদ জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে জেনুল আবিদিন, আমার ছেলে এর সাথে কি তুমি লড়াইয়ে পারবে? এ কথা শুনে জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক তরবারি আমাকে দাও আর এক তরবারি তার হাতে দাও আর তুমি দেখে নিও কার বেশি জোর আছে। এরপর ইয়েজিদ চুপ হয়ে গেল। এক তো নৃশংসভাবে কারবালা ওয়ালাদের উপরে নৃশংসভাবে অত্যাচার করলো, এরপর বন্দি বানিয়ে নিয়ে গেল, এরপরেও সে রক্ত ঝরানোর কথাগুলো বলছে। জেনুল আবিদিনকে ইয়েজিদ বলল, তুমি কি চাও? জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে আমাদেরকে মদিনায় যেতে দাও আর জুমাতে খুতবাতে কিছু বলার সুযোগ আমাকে দাও। সে বলল, ঠিক আছে। যখন দামেস্কের লোকেরা শুনল ইমাম হুসাইনের ছেলে জেনুল আবিদিন আজকে খুতবাতে কিছু বলবে আর কারবালার ময়দানে কি হয়েছে তার সম্পর্কে সত্য প্রকাশ করবে, মসজিদে জায়গা ছিল না, এত লোক, তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমরা নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমার বাবা নিজের ইচ্ছায় এখানে আসিনি, তোমরাই দাওয়াত দিয়েছিলে কিন্তু আমাদের সাথে ধোকা হয়েছে। আমার বাবাকে নৃশংসভাবে কারবালার ময়দানে 3 দিন পিপাসা রেখে শহীদ করেছে, আমার চাচাকে আমার ভাইকে শহীদ করেছে, আমাদের দোষ কী ছিল, আমাদের ভুল কী ছিল, তোমরা কি আমাদেরকে জানো না আমরা কারা? আমরা মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমরা তার বংশধর। যখন এই কথাগুলো শুনল তখন লোকেরা হইচই করে দিল, ইয়েজিদ এ কি করেছে, রাসূলে আরবি যার ঘর থেকে ইসলাম এসেছে তার বংশকে নিঃশেষ করে দিল, তার বংশকে কেটে ফেলল, হইচই শুরু করে দিল। ইয়েজিদ তাড়াতাড়ি মুয়াজ্জিনকে আদেশ দিল, একামত দাও, একামত দাও। জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি ছুড়ে ওই মুয়াজ্জিনকে মারলেন আর বলেন, চুপ দাঁড়াও। যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন জেনুল আবেদিন বললেন, দেখো নামাজেও আমার নানা জানের নাম নেওয়া হচ্ছে, আর ওই রসুলে আরবির নাতিদের সাথে কিরূপ আচরণ করা হচ্ছে, যার ওসিলায় তোমরা ইসলাম পেলে, দিন পেলে, ধর্ম পেলে, কোরআন পেলে, আজ তাদের সাথেই তোমরা এরূপ আচরণ করলে। যখন এই সত্য প্রকাশ হয়ে গেল, তখন ইয়াজিদ এভাবে বলতে লাগলো, না না আমি তো বলিনি, আমি তো গ্রেফতার করে বন্দি করে আনতে বলেছিলাম, এই সেই তাল বাহানা শুরু করে দিল। শেষ পর্যন্ত কাফেলা যখন মদিনার দিকে রওনা হলো, মদিনার লোকেরা জানতে পারলো কি যে কাফলাকে লুটে নেওয়া হয়েছিল, যে কাফলাতে হুসাইন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কাফলাতে আব্বাস আলমদার ছিল, যে কাফলাতে আলী আসগর, আলী আকবর অন মোহাম্মদ ছিল, আজ সেই কাফলাতে তারা নেই, শুধু জৈনুল আবেদিন আছে আর কিছু বিবিগণ। সবাই দেখতে গেল, ছুটে গেল, ওই কাফলাকে বরণ করে নিল তাড়াতাড়ি। লোকেরা নিজের চোখ বিছিয়ে দিল তাদের চরণে। জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে পৌঁছলেন, বললেন, না না দেখেন আপনার নওয়াসাদের সাথে কীরূপ আচরণ করা হয়েছে, আমরা ভালো তো গিয়েছিলাম কিন্তু ভালোভাবে আসতে পারিনি, অনেকেই এতিম হয়ে গিয়েছে, কুফাবাসীরা দাগা করেছে, ইবনে জিয়াদ, শিমর, ইয়াজিদ আমাদের উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে, নানা জান দেখুন আমাদের আজকে অবস্থা দেখুন, এক এক ঘটনা, এক এক দৃশ্য। জৈনুল আবেদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আরজ করতে লাগলেন, লোকেরা শুনছিল আর কান্নায় ঢলে পড়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই কাফলা ছিল হুসাইনি কাফলা, আর এই কাফলা বের হয়েছিল ইসলামকে জীবিত করার জন্য। এই কাফলা বের হয়েছিল, শুধু কয়েকজন ছিল, কিন্তু ওই কয়েকজনই ইসলামকে এমন মজবুত করে গেল কি কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম থাকবে, আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে, রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থাকবে। ইমামে আলী মাকাম কাফলাতে গেলেন, আর সেই কাফলা ছিল দিনকে বাঁচানোর। ইয়াজিদ অনেক দুষ্ট ছিল, ইয়াজিদ এত দুষ্ট ছিল সে শত শত সাহাবা কেরাম এর গর্দানের উপরে ছুরি চালিয়েছে। ইয়াজিদ মক্কা আর মদিনাতে বাহিনী পাঠালো, সেখানে সাহাবা আর তাবিদেরকে সে হত্যা করালো। শুধু এতটুকুতে সে ক্ষান্ত হয়নি, বরং কাবাতুল্লাহ শরীফে হামলা করালো, আর কাবাতুল্লাহ শরীফের যে গেলাভ ছিল সেটা জ্বলে গেল। কাবার ভিতরে ইব্রাহিম আলী সালামের ছেলে ইসমাইল আলী সালামের জন্য যে জান্নাত থেকে দুম্বা এসেছিল আর তার হাড়গুলো সেখানে ছিল, সেগুলো জ্বলে গেল, আর অন্যান্য তাবারুকগুলো নষ্ট হয়ে গেল। সে এত পাথর বর্ষণ করিয়েছিল কাবার উপরে কি কাবার ওয়ালও ভেঙে পড়েছিল আর পাথর জমা হয়ে গিয়েছিল। ইয়াজিদ এমন কর্মকাণ্ড করল, এক তো কাবার উপরে হামলা করালো, দ্বিতীয় মদিনার উপরে হামলা করালো, প্রায় 700 সাহাবা আর তাবিকে সে হত্যা করালো, মহিলাদের এবং অন্যান্য লোকদেরকে সে অপমান করল। সে বড় ড্রিঙ্কার, মদারু ছিল, জুয়া, তাস, নৃত্য, গান, বাজনা এগুলো তার সময়ে ব্যাপক হয়ে গিয়েছিল। সে কিছু আইন জারি করেছিল, কিছু কিতাবের মধ্যে এভাবে পড়া হয়েছে কি মা আর ছেলের মধ্যে বিবাহ জায়েজ করে দিয়েছিল, ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ করে দিয়েছিল, ইসলামে যে নিদর্শনগুলো ছিল সেগুলো সে ভেঙে চুরে শেষ করে দিয়েছিল। সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি 60 হিজরিতে এক এমন ছেলে আসবে যে আমার সুন্নতকে বিনষ্ট করবে, ওই সময় থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। তো আবু হুরায়রা প্রার্থনা করেছেন, মওলা ওই যুগটা আমাকে দেখিও না। তো ইয়াজিদের যুগ পাওয়ার আগেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই অনুষ্ঠানে কারবালা ওয়ালাদের আত্মত্যাগ সম্পর্কে আমরা শুনেছি, আর ইয়েজিদের পাপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। কারবালা ওয়ালাদের ঘটনা থেকে আমরা শিক্ষা পেয়েছি যে আমরা সত্যের সাথে থাকব, হকের সাথে থাকব, যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের ইবাদত করব, তার বান্দাগি করব, কষ্ট আসলে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। চলুন আমরা আশুরার দিনের ফজিলত সম্পর্কে এবং আশুরার দিনের ২৫টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আশা করছি আপনি শুনবেন, আপনাকে ভালো লাগবে, আর ইসলামের সৌন্দর্য সম্পর্কে আরও আপনি উপলব্ধি করতে পারবেন। দশই মহরমুল হারাম আশুরার দিন হজরতে আদম আলী ইসলামের তওবা কবুল হয়েছে। নম্বর ২, এই দিনেই আদম আলী ইসলামকে সৃষ্টি করা হয়েছে, আর এই দিনই আদম আলী ইসলামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। নম্বর ৪, সেই দিনই আরশ, কুরসি, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জান্নাত সৃষ্টি করা হয়েছে। সেদিনই সৈয়দনা ইব্রাহিম আলী ইসলামের জন্ম হয়েছিল। সেদিনই তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে বেরিয়ে এসেছিলেন। সেদিনই হজরতে মুসা আলী ইসলাম এবং তার উম্মতরা ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, আর ফেরাউন ও তার সম্প্রদায়ের লোকদের সলিল সমাধি হয়েছিল। সেদিনই হজরতে ঈসা আলী ইসলামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেদিনই তাকে আসমানে উত্তোলন করা হয়েছিল। সেদিনই হজরতে নূহ আলী ইসলামের কিশ্তি জুদি পাহাড়ে এসে থেমেছিল। সেদিনই হজরতে সৈয়দনা সুলেমান আলী ইসলামকে বিশাল সাম্রাজ্য দান করা হয়েছিল। সেদিনই ইউনুস আলী ইসলামকে মাছের পেট থেকে বের করা হয়েছিল। সেদিনই হজরতে সৈয়দনা ইয়াকুব আলী ইসলাম তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন। সেদিনই হজরতে সৈয়দনা ইউসুফ আলী ইসলামকে গভীর কূপ থেকে বের করা হয়েছিল, আর সেদিনই হজরতে সৈয়দনা আইয়ুব আলী ইসলামকে আরোগ্য দান করা হয়েছিল। সেদিনই আসমান থেকে জমিনে সর্বপ্রথম বৃষ্টি বর্ষিত হয়েছিল। সেদিনেই রোজাই পূর্ববর্তী উম্মতের মধ্যে প্রসিদ্ধ ছিল, এমনকি ইহাও বলা হয়ে থাকে রমজানুল মুবারকের রোজার পূর্বে আশুরা রোজাই ফরজ ছিল, অতপর রহিত করে দেওয়া হলো। নম্বর ২৫, সেই দিনেই ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দুল শোহদা, ইমামে হুসেন এবং তার রফকারা সেই দিনেই শাহাদত বরণ করেন। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পর মুহররমের রোজাই সর্বোত্তম, আর ফরজ নামাজের পর রাত্রি বেলার নফল নামাজেই উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো রমজানের পরে যে রোজার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুহররমুল হারামের রোজা, নফল রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররমের প্রতিদিনের রোজা এক মাসের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখবে তো সেটা এক মাসের রোজার সমতুল্য হবে। আশুরার দিনের রোজার গুরুত্ব সম্পর্কে আমরা হাদিসে করিমা শুনব। চলুন আমরা একটি হাদিসে করিমা শুনি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রোজা ও রমজান মাসের রোজা ব্যতীত অন্য কোনো দিন বা মাসের রোজাকে গুরুত্ব দিয়ে খোঁজ খবর নিতে দেখিনি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা এবং রমজান মাসের রোজার বেশি খোঁজ খবর নিতেন, কে রোজা রেখেছে। তো আমাদেরকেও নফল রোজা রাখতে হবে। যত নফল ইবাদত করব তত আমরা সবাব পাব, কেননা এই আমলেই, এই নফল ইবাদতেই কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লায় রাখা হবে, আর যার পাল্লা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরার দিনের রোজা রাখো এবং এতে অমুসলিমদের বিরোধিতা করো। আশুরার দিনের আগের একদিন বা পরের একদিন রোজা রাখো, মানে দশই মুহররমুল হারামে রোজা রাখো বা তার পরের দিনে বা তার আগের দিনে রোজা রাখো। অমুসলিমরা আশুরার দিনেও রোজা রাখে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মতো করিও না, একটি বেশি রাখো, হয়তো পরের দিনে বা আগের দিনে তোমরা রোজা রাখো। তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পেলাম যে আশুরার দিনে রোজা রাখতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। প্লিজ লাইভ হেরা, আশুরার দিনে রোজার সাথে নয় মহরম বা এগারোই মহরমের রোজা রাখাও উত্তম। হযরতে সাইয়েদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বিশ্বাস আশুরার দিনের রোজা আল্লাহ পাক পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তো যে আশুরার দিনে রোজা রাখবে তো আল্লাহ পাক পূর্ববর্তী এক বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যায় আমরা দিনকে এইভাবেই বেআমলেই আমরা অতিবাহিত করে দিচ্ছি, আমরা ইবাদতের দিকে ঝুঁকছি না, ইবাদতের দিকে আমরা আসছি না, শুধু দুনিয়ার কাজে দুনিয়ার ব্যবসা বাণিজ্য এই সেইর মধ্যে আমরা নিজের জীবনকে ব্যয় করে দিচ্ছি। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যে আমল করবে এই আমলে তার কবরে কাজে আসবে, তার পুলসরাতে কাজে আসবে, আর এই নেকি তাকে জান্নাতে নিয়ে যাবে। তো নেকির দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। মহরমুল হারামে আমরা দান সদকা করব, জিক্রের মাহফিল মিলাদের মাহফিল সাজাব, আর জিক্রে হুসাইন আমরা করব, অর্থাৎ ইমামে আলী মাকামের সিরাত নিয়ে তার কুরবানি নিয়ে আমরা আলোচনা করব এবং তার ওসিলান দিয়ে আমরা দোয়া করব। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনের বন্ধু আমার বন্ধু, হুসাইনের দুশ্মন আমার দুশ্মন। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে হুসাইনকে ভালোবাসে তুমি তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, হাসান হুসেন হচ্ছে আমার দুটি ফুল। আর যখনই হাসান হুসেন আসতেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে নিতেন আর তাদের থেকে সুগন্ধি নিতেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত রয়েছে আহলে বাইতের, অনেক ফজিলত রয়েছে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এই অনুষ্ঠান থেকে এই শিক্ষা অর্জন করতে হবে, এই দুনিয়াতে একদিন ফানা হয়ে যাবে, যে এসেছে তাকে চলে যেতে হবে, শুধু থেকে যাবে আমল, আর কিছু থাকবে না। ধন সম্পদ, গাড়ি বাড়ি, বিল্ডিং, ভবন সব থেকে যাবে, আর এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো ধ্বংস হওয়া বস্তু রয়েছে, কিন্তু বাকি থাকবে আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার, নেকির পথে থাকার, আর ইমামে আলী মাকাম সাইয়েদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের উপরে থাকার তৌফিক দান করুক। ইমামে আলী মাকামের পরে জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাও আসে। জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ছিলেন। তিনিও প্রত্যেক দিন 1000 নফল নামাজ পড়তেন, দান করতেন, সদকা করতেন, গোপনে দান করতেন, কেউ জানতো না কে পাঠিয়েছে। যখন জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো তো লোকেরা জানতে পারলো, আচ্ছা আমাদের কাছে এই সম্পদ, টাকা পয়সা, কাপড় জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাতেন। একবার তিনি নামাজ পড়ছিলেন, রাত্রে কোথাও আগুন লেগে গেল বা পাশের বাড়িতে বা ঘরেই আগুন লেগে গেল, লোকেরা হইচই করতে লাগলো, আগুন নিভাতে শুরু করলো, কিন্তু জেনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভাঙেননি, নামাজ থেকে সরেননি, নামাজেই আছেন, নামাজেই আছেন। যখন নামাজ শেষ হলো তো লোকেরা বলল, হুজুর এ কি এখানে আগুন লেগে গেল, লোকেরা ছুটাছুটি করছিল আর আপনি নামাজেই মশগুল রইলেন। তো তিনি বললেন, তোমরা তো দুনিয়ার আগুন নিভাতে ব্যস্ত ছিলে আর আমি জাহান্নামের আগুন নিভাতে আল্লাহর দরবারে দাঁড়িয়েছিলাম। প্রিয় ইসলামী ভাইরা, তো নামাজ পড়তে হবে, নেক আমল করতে হবে, আর নেকির পথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, বুঝার আর আখিরাতের পথকে সহজ করে নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফলা, আর এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মাকাম সাইয়েদুনা ইমামে হুসেন আর আহলে বাইত আর কারবালাওয়ালাদের বৃত্তান্তগুলো, ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনেছি তার উপরে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।